অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আজ সারা যুক্তরাষ্ট্র জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমি সাবরিনা চৌধুরী আমাদের আজকের অধিবেশন শুরু করছি। আজ রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভিসা ইস্যুতে সমঝোতা হলো ঢাকায় পাকিস্তানের পরবর্তী হাইকমিশনার নিয়োগ প্রশ্নে এখনও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ব্রিটেনের সঙ্গে বিস্ময়কর এক বাণিজ্যিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে সঙ্গে আলোচনার পর ট্রাম্প লন্ডনে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন। মে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন, কিন্তু স্বীকার করেন যে জলবায়ু পরিবর্তন এবং ইরান বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ট্রাম্প এবং মে যখন যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, তখন হাজার হাজার প্রতিবাদকারী লন্ডনের সর্বত্র বিক্ষোভ প্রদর্শন করছিল। বিক্ষোভকারীরা ব্যানার হাতে ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্ছিল। ট্রাম্প বেবি নামের বিশাল বেলুন কাছাকাছি উড়ছিল। প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তিনি কোনো বিক্ষোভ দেখেননি। মে বলেছেন ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারিত করতে পারে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে। ৩০ বছর আগে বেজিংয়ের তিয়ানানমান স্কোয়ারে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চীনা ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে এবং মারাত্মক অচল অবস্থার সৃষ্টি হয়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেই চীনা ছাত্রছাত্রীদের প্রতি অভিবাদন জানানোর জন্য চীন পম্পেওর তীব্র সমালোচনা করে। সোমবার পম্পেও বলেছেন ওই শিক্ষার্থীরা হচ্ছে চীনা জনগণের বীর পুরুষ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং মঙ্গলবার সাংবাদিকদের বলেন পম্পেও চীনের রাজনৈতিক ব্যবস্থায় বিদ্বেষপূর্ণ আক্রমণ চালিয়েছে। বেজিংয়ের তিয়ানমান স্কোয়ারে মঙ্গলবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিপীড়নের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সৌদি আরবের মক্কা শহরে ৫৭ জাতি ওআইসির শীর্ষ সম্মেলনে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে বলে মঙ্গলবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। খবরে বলা হয় মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র হিসেবে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করতে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার নেতৃত্বে মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা সমাধানে গঠিত অ্যাডক কমিটিকে ওই মামলা করতে বলা হয়েছে। অতি সম্প্রতি মক্কায় অনুষ্ঠিত চতুর্দশ ওআইসি শীর্ষ সম্মেলনের মক্কা ঘোষণায় রোহিঙ্গা শব্দটির সরাসরি উল্লেখ না থাকলেও সম্মেলনের আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে ঘোষিত ইশতেহারে রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা ইস্যুতে সমঝোতা হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রায় ৪ মাস ধরে ভিসা ইস্যুতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এতটাই তলানিতে থেকেছিল যে বাংলাদেশ হাইকমিশন ভিসা সেকশনে তালা ঝুলিয়ে দিয়েছিল। কূটনৈতিক সূত্র বলছে এত কিছুর পরও দুই পক্ষের আলোচনা চলছিল, যার ফল এসেছে সোমবার। ভারপ্রাপ্ত ভিসা কর্মকর্তা প্রেস কাউন্সিলর ইকবাল হোসেন ও তার মেয়ের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন অবশেষে অনুমোদন করেছে ইসলামাবাদ। তিনি তার ভিসা ও পাসপোর্ট হাতে পেয়েছেন। ইকবাল হোসেনের পরিবার সহ ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে ৯ বাংলাদেশি ভিসা আবেদন ঝুলে আছে। উল্টো দিকে বাংলাদেশে অ্যাসাইনমেন্ট আসার জন্য আবেদনকারী ৯ পাকিস্তানি নাগরিকের ভিসা ইস্যুর বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ঢাকা। ইসলামাবাদ ও করাচি মিশনে ওই ৯ পাকিস্তানি ভিসা আবেদন করেছেন, যা এখনও নিষ্পত্তির অপেক্ষা রয়েছে। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে ঈদের ছুটির পরেই উভয় পক্ষ ঝুলে থাকা ভিসা ইস্যু করতে যাচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
আজ যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প বাণী দিয়েছেন, সেটি পড়ছেন আহসানুল হক।
মেলানিয়া এবং আমি সবাইকে ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাসের শেষে প্রার্থনার মধ্য দিয়ে মুসলমানরা ঈদ উদযাপন করেন। যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে এই দিনে মুসলমানরা স্রষ্টায় তাদের বিশ্বাসকে আরও জোরদার করতে দরিদ্রদের সাহায্য করেন। আমরা আশা করি এই দিনটি সবার জন্য আনন্দ এবং শান্তি নিয়ে আসবে। স্রষ্টা বিশ্বের সবাইকে ভালোবাসা, ক্ষমাশীলতা এবং সদিচ্ছা দান করুন, এই প্রার্থনা করি। ঈদ মুবারক।
ভারতের পশ্চিমবঙ্গে বিধায়কদের হাতে হাতে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন মানুষের ঘরে ঘরে। দলের বিধায়ক, সংসদ এবং নেতাদের নিয়ে বৈঠকে এমনই পরিকল্পনা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানাচ্ছেন পরমাশিষ ঘোষ রায় কলকাতা থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 8 থেকে 10 দিন যাই লাগুক না কেন, পাহাড় থেকে সাগর, রাজ্যের কোণে কোণে সংযোগ যাত্রা করতে হবে, কথা বলতে হবে মানুষের সঙ্গে। একই সঙ্গে বিলি করা হবে মুখ্যমন্ত্রী লেখা লিফলেটও। সদ্য সমাপ্ত 17 লোকসভা ভোটে রাজ্যে 18টি আসনে বিজেপির জয়ের পিছনে ইভিএম কারচুপির অভিযোগ ফের তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাশাপাশি জনগণের সঙ্গে নেতাদের সংযোগের উপরেও জোর দিয়েছেন তিনি। তার বক্তব্য, যেখানে জিতেছি যেখানে হেরেছি সব জায়গায় বিধায়কেরা বাড়ি বাড়ি যাবেন, তাদের হাতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা লিফলেট। সংশ্লিষ্ট সূত্রের খবর, 2 রকম বয়ানে লিফলেট লেখার পরিকল্পনা হয়েছে বৈঠকে। যেখানে তৃণমূল জিতেছে সেখানে মানুষকে ধন্যবাদ জানিয়ে লিফলেট দেওয়া হবে, আর যেখানে তৃণমূল হেরেছে সেখানে লিফলেটের বয়ান হবে অন্যরকম। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে নাগরিক প্রমাণে ব্যর্থ হওয়ায় অসমের ডিটেনশন ক্যাম্পে 2 বছর ধরে বন্দি শেখ আজগর, জানাচ্ছেন পরমাশিষ ঘোষ রায় তার আরেকটি রিপোর্টে।
গত বছর অসমে এনআরসি চালু হওয়ায় প্রায় 40 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল সেই তালিকা থেকে। কলকাতার ভোটার হলেও কাঠের কাজের সুবাদে দীর্ঘদিন অসমে রয়েছেন তিনি, তাহলে কেন তাকে আটক করা হলো? আজগরের ভাই আরশাদ জানিয়েছেন, তার বাবার নাম ছিল মোহাম্মদ জরিফ, কিন্তু তার ডাক নাম মোরল হওয়ায় ভোটার তালিকায় বাবার নাম ভুলবশত হয়ে যায় মোহাম্মদ মোরল। পরে আদালতে এভিডেভিট করে বাবার নাম পরিবর্তন করে সরকারিভাবে মোহাম্মদ জরিফ করা হয়। কিন্তু অসমে নাগরিকপঞ্জির সময় নথিতে সমস্যা দেখা দেয়। আজগর বাবার যে ভোটার কার্ডের প্রতিলিপি জমা দেয় তাতে মোহাম্মদ মোরল লেখা ছিল, সেই সংক্রান্ত হলফনামা জমা দিলেও তা গ্রহণ করেনি অসমের আদালত। তখন আজগরের ঠাঁই হয় গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে। গত 2 বছর ধরে ওই ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন আজগর। পরিবার, স্ত্রী সন্তানকে দেখতে চেয়েও মুক্তি মেলেনি। আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজগর ও তার পরিবারকে এই আইনি লড়াইয়ে সাহায্য করতে এগিয়ে এসেছে। এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছেন পাক সার্কাসের শেখ আজগর। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
100 বছর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেস নারীর ভোটাধিকার নিশ্চিত করে সংবিধান সংশোধন করে। বহু দশকের প্রচেষ্টার পর নারীরা ওই অধিকার পান। নারীদের ওই আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছে। আমেরিকার সংবিধানে 69তম সংশোধনী অনুমোদন হয় প্রথম 1919 সালের মে মাসে প্রতিনিধি পরিষদে, এবং 4 জুন তা অনুমোদিত হয় সেনেটে। তার পরের বছর সব রাজ্যে তার চূড়ান্ত অনুসমর্থন হয়। প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার ন্যান্সি পেলোসি এক অনুষ্ঠানে বলেন, নারীরা এই অধিকার অর্জনের লক্ষ্যে অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করেনি, তারা পরিবর্তনের জন্য কাজ করেছে। সুদানের ক্ষমতাসীন সামরিক পরিষদ বলেছে, তারা অসামরিক বিক্ষোভকারীদের সঙ্গে আগেকার চুক্তি বাতিল করে দিয়েছে। এর আগে সোমবার খার্তুমের অবস্থান ধর্মঘটের স্থানে নিরাপত্তা বাহিনী হামলা চালায় এবং তাতে অন্তত 35 জন প্রাণ হারায়। জেনারেল আব্দুল ফাতাহ আল বুরহান মঙ্গলবার ঘোষণা করেন যে অবিলম্বে নতুন সরকার গঠন করা হবে, নির্বাচন হবে আগামী 9 মাসে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা জানেন আমাদের আজকের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌস জানাচ্ছেন চট্টগ্রাম থেকে ঈদের প্রস্তুতি।
চট্টগ্রামের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। এতে অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি। এছাড়া নগরীর 164টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের মেয়র আজমল নাসির।
বছর থেকে ধারণা করছি লক্ষাধিক মুসল্লিরা নগরবাসী ঈদের জামাতে, প্রথম ঈদের জামাতে শরীর হবেন, দ্বিতীয় ঈদের জামাতটা তুলনামূলকভাবে তার থেকে একটু কম হয়। সব মিলে 1.5 লক্ষ মুসল্লিরা একসাথে আমরা দুটো জামাতে ঈদের নামাজ আদায় করতে পারবো।
ঈদ জামাতকে ঘিরে এই সতর্ক অবস্থানে রাখা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জঙ্গি হামলা সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।
ঈদগাহ মাঠে কয়েক বছর আগে যে জঘন্য ঘটনা ঘটেছিল সেটা মাথায় রেখে আমরা যে কোনো হুমকিকেই গুরুত্ব দিচ্ছি, যে কোনো হুমকি অনুভব করছি না, কিন্তু সব রকমের হুমকি প্রতিরোধ করার জন্য আমাদের প্রস্তুতি আছে। আমাদের বিশেষায়িত বাহিনী সোয়াট, সিআরটি এবং বোম ডিসপোজাল ইউনিট আশেপাশেই কাছাকাছি স্ট্যান্ড বাই থাকবে, যাতে জরুরি কোনো সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি।
এদিকে ঈদের আনন্দে যাতে কোনো ছেদ না পড়ে সেজন্য পতেঙ্গা সমুদ্র সৈকত, বয়েস লেক, শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র এলাকায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। সকল সংশয় উপেক্ষা করে উৎসবের আমেজে ঈদ উদযাপিত হবে এমনটি প্রত্যাশা সবার। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
ঈদ মানে আনন্দ, তবে নিম্ন আয়ের মানুষের জীবনে ঈদ ঠিক কতটা আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে তাই জানার চেষ্টা করেছেন আমাদের ঢাকার সংবাদদাতা নাসরিন হুদা বিধি।
ঈদ আসলেই সবাই নতুন জামা কাপড় পরবে, ভালো মন্দ রান্না করবে আর খাবে, যে যা সাধ্য মতো সবাই তাই করে থাকেন। উচ্চবিত্ত মধ্যবিত্তের কথা বাদই দিলাম, তারা তাদের সাধ্য মতো ঈদের জন্য আয়োজন করে থাকেন। তবে নিম্নবিত্তের কথা আলাদা। সাফিয়া, মানুষের বাড়িতে ছুটা ঝিয়ের কাজ করে থাকে।
আমি ছুটা কাজ করি সব বাসায়, কেউ তো ছুটি দিতে চায় না, কেউ ছুটি দেয়। ঈদের সময় দেশে যায় মোপুলাফান আছে, আঙ্গর কি আর ঈদ আছে, 3-4 দিনে ছুটি দিব, ঈদে যায় ঘুরে পোলাফান ঘুরে কান্দাকাটি করবো, পোলাফান রাই খাই, তা আমাকে তো কষ্ট হইব। 4-5 দিন যদি বেশি করে ছুটি দিত তাও কয়দিন থাইকে পোলাফান করলো গে আমুট ঠামুট করে আর সঞ্জাইত।
রোশনি দুটো বাচ্চা রেখে স্বামী বিয়ে করে চলে গেছে।
বাচ্চাগুলোরে নিয়ে ভিক্ষা করি, স্বামী ভালো রেখে হিন্দু মেয়েকে বিয়ে করে ফেলছে, এখন আমি কী করবো? ঈদ উপলক্ষে কয়েকটা টাকা টুকা দুজি পাই, বাচ্চাগুলো নতুন জামার জন্য কান্নাকাটি করে, বাড়িতে আমরা অনেক অভাবে থাকি। আগে কাজ করতাম মানুষের বাসায়, এখন কাজে নেয় না, বলে কি যাও যাও যাও, দুটো বাচ্চা নিয়ে কাজে নিব না, এখান থেকে বিদায় হোক বিদায় হোক। ভাবলাম কি ঈদের মধ্যে ভিক্ষা করলেও তো 1-2টা নতুন জামা কাপড় কিনে দিতে পারবো, এখন এই জন্য ভিক্ষার মধ্যে নামছি। কালকে রাত্রে বাচ্চারা অনেক কান্নাকাটি কথা আছে, মামুনি নতুন জামা দেও নতুন জামা দেও, চিন্তা কথা যে বাচ্চাকে নতুন জামা কোথায় থেকে কিনে দিব, তাই এখন মনটা অনেক খারাপ। ঈদের আনন্দ আমাদের নাই, আমরা গরিব মানুষ, ঈদের আনন্দ কীভাবে করবো?
বাড়িতে যাবো, বাড়িতে গিয়া ঈদ করবো, ফুলানের লেগে কাপড় চোপড় কিনবো, মা বাবার লেগে কাপড় চোপড় কিনিয়া আনন্দে ঈদ কাটাবো, পোলাও মাংস করবো, আপনার সেমাই রুটি খাবো ঈদের দিন, এই আনন্দ।
ঈদের আগে আসছি, মাসখানি গাড়ি চালাই, তার পাশে ঈদের বাজারের জন্য কিছু পয়সা পাতি জোগাড় করি, কাপড় চাপড় কিনি, ঈদের মার্কেট করি, তার পাশে বাজবাজ চলে যাবো।
ঈদের দিন আমার কি কাজ ভাই, গরু খামার থুইয়া গরু বাছুর লই ব্যস্ত, আবার কি আর ঈদের ফুর্তি করার মতো আর সময় নেই, গরু বেশি সব। এই সামাই টামাই আর কি বাজার সদাই করবো, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সামান্য একটু ঘুরতে যাবো।
অন্যদিকে যারা ক্লিনারের কাজ করে বা বাড়ির দারোয়ান তারাও ঈদে ছুটি পায় না।
পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করি। হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে আমরা ছুটি পাচ্ছি না, মন চাইলো যাইতে পারতাছি না, কাজ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করি, পরের দিন বাপ মার সাথে গিয়ে ঈদ করব।
এবার ঈদে মোটামুটি আনন্দ উৎসব ভালো হইতেছে, এবার ছুটি পাই নাই, আমার বাড়িতে ওয়াইফ আছে, ছেলে সন্তান আছে, আমার বাপ মা নেই, তো ঈদের পরে ছুটি পাইনি, ঈদের পরে ছুটি পাবো, হয়তো ঈদের পরে যাবো, এখনও তো যাওয়া সম্ভব না। এখন সিগারেটে চাকরি করি, ফ্ল্যাট মালিক অনেক বাড়িতে গেছে, অনেক এখানে আছে, এদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে থাকতে হয়।
ধনী গরিব সবারই স্বাদ হয় ঈদের দিনে আপনজনদের সাথে নিয়ে আনন্দ উৎসব করবে, ভালো খাবার খাবে, কিন্তু নিয়তি তার হতে দেয় কোথায়? নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আজ মঙ্গলবার সারা যুক্তরাষ্ট্র জুড়ে পবিত্র ঈদ উল ফিতর পালন করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশে আরও দুদিন পরে হয়তো বা পালন করা হবে, আমাদের রিপোর্টারদের, আমাদের প্রতিবেদক যারা আছেন তারা আমাদের কাছে রিপোর্ট পাঠাচ্ছেন, ঈদের প্রস্তুতি নিয়ে রিপোর্ট পাঠাচ্ছেন, বাংলাদেশে কীভাবে ঈদের প্রস্তুতি চলছে। আর আজ আমরা মঙ্গলবার এখানে আমেরিকাতে প্রবাসী বাঙালিরা এবং অন্যান্য মুসলমানরা সবাই মিলে ঈদ পালন করছি। আর এখন এই মুহূর্তে রয়েছে একটি বিশেষ পরিবেশনা আপনাদের জন্য। আমাদের অতীতের সংগ্রহ থেকে বেছে নেওয়া হয়েছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি গ্রন্থনা রচনা এবং উপস্থাপনা করেছিলেন মরহুম খন্দকার রফিকুল হক।
পবিত্র রমজান মাসের শেষে আবার এসেছে সেই মহা উৎসবের দিনটি, ঈদ উল ফিতর। আমেরিকার প্রত্যেকটি বড় বড় শহরে যেখানে যেখানে মসজিদ আছে সেসব জায়গায় ঈদের জামাতে সমবেত হন সব মুসলমান ঈদের নামাজ আদায় করতে। দীর্ঘ এক মাস পবিত্র রমজানের কঠিন সংযম পালন আর কৃচ্ছ সাধনের পর ধনী দরিদ্র, বৃদ্ধ যুবা নির্বিশেষে প্রতিটি মুসলমানের মন আজ খুশির বন্যায় উদ্বেলিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বসবাসরত মুসলমানদের ঈদ উল ফিতরের এই আনন্দঘন পরিবেশে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত AHS আতাউল করিম।
পবিত্র রমজানের সংযম, ত্যাগ, তিতিক্ষার ব্রত পালনের পর খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর। রমজানের শিক্ষা শুধু এক মাসেই সীমাবদ্ধ নয়, প্রতিটি মুহূর্তে এই ধৈর্য, সংযম, ভ্রাতৃত্ববোধ, সততা ও পরোপকারের মানসিকতা অবলম্বন করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করাই রমজানের মূল উদ্দেশ্য। আমাদের মহান উৎসব ঈদ উল ফিতরে প্রবাসী বাংলাদেশি ও আপনাদের শ্রোতাদের শুভেচ্ছা জানাই, তাঁদের আনন্দে শরিক হই এবং সবাইকে ঈদ মোবারক জানাই।
ওয়াশিংটন মসজিদের ইমাম ডক্টর আব্দুল্লাহ খোজ পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব ব্যাখ্যা করে বললেন,
সালাতুল ঈদ আও সালাতুল ঈদাইন, ঈদ উল ফিতর ও ঈদ উল আদহা, দ্য প্রেয়ার অফ দ্য টু ফিস্ট, টু ঈদ, ঈদ উল ফিতর হুইচ ইজ দ্য ঈদ অফ ব্রেকিং দ্য ফাস্ট এন্ড ঈদ উল আদহা হুইচ ইজ দ্য ঈদ অফ স্যাক্রিফাইস, দে আর বোথ সুন্নাহ মুআক্কাদা কাল ওয়াজিব।
ঈদের উৎসব দুটি, একটি ঈদ উল ফিতর, অন্যটি ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, দুটি ঈদই সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসব পালন করতেন বলে এই উৎসব সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্না আতায়না আল কাউসার ফসল্লিল রাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিশ্বাসীদের জন্য এই উৎসব রহমত বয়ে আনবে, এই দিনে যিনি আল্লাহর নাম নেবেন, উপাসনা করবেন এবং নিজের আত্মশুদ্ধি প্রচেষ্টায় রত থাকবেন, তার সব গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়া তার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। শ্রোতা বন্ধুরা, আজ এই ঈদের খুশির উপলক্ষে আমরাও আপনাদের জন্য আয়োজন করেছি সামান্য উপহার।
রজনীর মধ্যজামে পাখিরা কুলায়, ভুল করে গেয়ে উঠল ঘুম ভাঙানিয়া গান, এলো এলো কি সেই দিন, অবশেষে নিশি অবসানে সফল হল সুবহে সাদেকের প্রত্যাশা। আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের সুউচ্চ মিনার থেকে ভেসে এলো মুয়াজ্জিনের উদাত্ত কণ্ঠস্বর। নামাজ নিদ্রার চাইতে উত্তম, নামাজ নিদ্রার চাইতে উত্তম। জেগে উঠল বিশ্ব চরাচর, পাখিদের কলকণ্ঠে সূর্যের সফলতা, এসেছে ঈদ, ঈদ মুবারক, আসসালাম। জাগো ইমানদার, জাগো বিশ্ববাসী, হুঁশিয়ার হুঁশিয়ার। লুটেরা এসেছে লুটিয়া লইতে ইমানের ভাণ্ডার, হুঁশিয়ার হুঁশিয়ার। এসেছে লগ্ন খোশ খবর, নত করশীর মসজিদে ময়দানে, যে যেখানে আছো জামাতে শামিল হও। হাঁকে মুয়াজ্জিন, হাঁকিছে বেলাল, আরশে আজিমের খুলিয়াছে দ্বার, বহিছে নহর রহমতের। ইমানদার ইমানদার, এসেছে লগ্ন খোশ খবর, এসেছে ঈদ, ঈদের খুশির ঢেউ জেগেছে সবখানে।
ঈদের খুশির ঢেউ জেগেছে ধান কাউনের শীষে, মন গিয়েছে সাত সাগরের আকাশ নীলায় মিশে। ঈদের খুশির ঢেউ জেগেছে ধান কাউনের শীষে, মন গিয়েছে সাত সাগরের আকাশ নীলায় মিশে।
এলো খুশির ঈদ, 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 এলো খুশি রে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বকে দূষণমুক্ত রাখতে ভারতে কি ধরনের কাজ হচ্ছে এই বিষয়টি নিয়ে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে এখন কথা বলছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা। আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে দূষণমুক্ত পৃথিবী দিয়ে যেতে পারি তার দিকে লক্ষ্য রেখেই এবছরের থিম এয়ার পলিউশন। দীপঙ্কর চক্রবর্তী, প্রথমেই এবছরের থিমের দিকে যদি আপনি আলোকপাত করেন, কিভাবে ভারতে কি ধরনের পদক্ষেপ বা কার্যক্রম নেওয়া হয়েছে?
ধন্যবাদ। আমি আসলে নিজে কিছু বলার আগে, একজন বিশিষ্ট পরিবেশবিদ জয়ন্ত বসু, তিনি কলকাতা থেকে কাজ করেন কিন্তু সারা বিশ্বেই এই পরিবেশবিদদের মধ্যে তার নাম সবাই জানে, তিনি এই বিষয়ে কি বলেছেন আমরা সেটা শুনি।
বেশ তো, জয়ন্ত বসুর হ্যাঁ গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা এবং তিনি যা মন্তব্য করেছেন আমার মনে হয় আমরা সেটাই আগে শুনে নিই।
হ্যাঁ হ্যাঁ, আগে সেটা শুনে নিচ্ছি।
এবারের বিশ্ব পরিবেশ দিবসের বিষয় হলো বায়ু দূষণ। সাম্প্রতিক সময় এত গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ব পরিবেশের বিষয় হিসেবে খুব কমই উঠে এসেছে। যদি সারা পৃথিবীর দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে প্রায় 90-95 লক্ষ মানুষ এই মুহূর্তে বায়ু দূষণের আওতায় পড়ছেন প্রতি বছর। আরো যেটা চিন্তার কথা সেটা হলো যে এই 92-95 লক্ষ মানুষের মধ্যে 26 লক্ষ মানুষের ঠিকানা হলো ভারত এবং তার আশেপাশের অঞ্চল। শুধুমাত্র ভারতবর্ষই নয়, ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তান পৃথিবীর অন্যতম দূষিত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। PM2.5 অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যার মানে হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম ধূলিকণা, যা কিনা আমাদের ফুসফুসের একেবারে অভ্যন্তরে প্রবেশ করে আক্রান্ত করে, এমনকি ক্যান্সারের মতো রোগকে হতেও ধাক্কা মারে। সেই PM2.5 যদি আমরা হিসেবে রাখি, তাহলে পৃথিবীর যে 10টি সবচেয়ে দূষিত শহর রয়েছে তার মধ্যে 8টারই ঠিকানা হলো ভারত এবং পাকিস্তান। এছাড়াও চীনে রয়েছে 2টি দেশ। অবশ্যই ভারতের যে শহরের সংখ্যা সেটি বেশি। পাশাপাশি আমরা যদি কলকাতা শহরের দিকে তাকাই, কলকাতা শহর সারা পৃথিবীর নিরিখে 23 নম্বর স্থানে রয়েছে। কিন্তু সেটা মোটেই একটা খুব গৌরবোজ্জ্বল বিষয় নয়। কলকাতা শহরে PM10 এবং PM2.5 অর্থাৎ সূক্ষ্ম ও সূক্ষ্মাতি সূক্ষ্ম যে অণুপরমাণুর মতো যে ধূলিকণা, তার পরিমাণ যা থাকা উচিত, যা থাকলে আমি আপনি সুস্থ থাকবো, তার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে আগামী দিন আমাদের কি হবে? এটা নিশ্চিত যে শুধুমাত্র সরকার বা সরকারি কাজকর্ম দিয়ে এই বায়ু দূষণকে থামানো যাবে না। তার পাশাপাশি আমাদের প্রত্যেককে, অর্থাৎ আমি আপনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সেই কাজগুলি করতে হবে যে কাজগুলি করলে বায়ু দূষণকে কমানো যায়। বিশেষ করে একটি বিষয়, সেটাই হলো গাড়ি। বিজ্ঞানীরা বলছেন যে গাড়ি সংখ্যা এবং গাড়ি থেকে হওয়া যে বায়ু দূষণ সেটি সম্পূর্ণভাবে মারাত্মক। এই বায়ু দূষণ বিশেষ করে যেটা ডিজেল চালিত গাড়ি থেকে আসে সেটা কমানোর প্রয়োজন কলকাতা এবং আরো যে তৃতীয় বিশ্বের দেশ রয়েছে বা অন্যান্য যে দেশ রয়েছে তার ক্ষেত্রে।
তাহিরা কিবরিয়া, আমরা শুনলাম জয়ন্ত বসুর কথা এবং উনি একদম পরিষ্কার করে আমাদের কি অসুবিধে এবং কি করণীয় মোটামুটি হয়ে বলেছেন।
হ্যাঁ, বিশেষ করে তিনি বলছিলেন যে গাড়ির ধোয়া থেকে যে দূষণটা হয় সেটা মারাত্মক ধরনের। তো ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে দেশের নাগরিকদের এসব বিষয়ে সচেতন করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে?
সেটা একটা এবারে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার করেছে ভারতের পরিবেশ মন্ত্রক। সেটা হচ্ছে বলিউডের নানান গায়ককে এবং অভিনেতা অভিনেত্রীদের দিয়ে একটা খুব সুন্দর ভিডিও তৈরি করেছেন ওরা। সেটার নাম হচ্ছে হাওয়া আনে দে। অক্ষয় কুমার সেটাতে প্রথম শুরু করেছেন, তারপর শান, মাধবন ইত্যাদি অনেকেই করেছেন, ওটাতে গান করেছেন, অভিনয় করেছেন। হাওয়া আনে দে মানে হাওয়া আসতে দাও, আমরা দম বন্ধ হয়ে যাচ্ছি, দূষণের চোটে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের হাওয়া আসতে দাও, পৃথিবী কালিমা মুক্ত করো, কারখানা বা এই রাসায়নিক দূষণ থেকে মুক্ত করো। সেটা একটা খুব সুন্দর জিনিসটা, আমি ওটা একটু শোনাচ্ছি। কেমন লাগলো?
খুব ভালো লাগলো, অনুবাদটা জানতে পারলে আরো বেশি ভালো লাগতো। দীপঙ্কর চক্রবর্তী, আমাদের হাতে আর সময় নেই,
জিনিস বলে দিচ্ছি যে যেটা বললো যে বাচ্চাদের জন্য আমাদের পৃথিবীকে কালিমা মুক্ত করতে হবে, কারখানা দূষণ রোধ করতে হবে, রাসায়নিক দূষণ রোধ করতে হবে এবং পৃথিবীর হাওয়া আসতে দিতে হবে,
যাতে আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ পৃথিবী যাতে রেখে যেতে পারি। সেই হ্যাঁ, সেই চিন্তাই যেন আমাদের মনে সব সময় থাকে, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা দর্শক মণ্ডলী, এবার রয়েছে আমাদের নিয়মিত আয়োজন প্রতি মঙ্গলবারের ইংরেজি শেখার আসর, নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার নিয়মিত আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি।
আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ। ঠিক এই পর্যায়ে আমাদের শ্রোতা দর্শকদের আবারও আমরা বোধহয় মনে করিয়ে দিই, সাবরিনা তুমি এবং আমি দুজনই, যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক সংবাদে ব্যবহৃত শব্দগুলো নিয়ে, ইংরেজি শব্দগুলো নিয়ে, বিশেষ করে আমেরিকান ইংরেজি শব্দগুলো নিয়ে আলোচনা করতে চাই।
তাহলে তো আমরা এখন জানিয়ে দিতে পারি যে কোন শব্দটি নিয়ে আজ আমরা আলোচনা করব।
আচ্ছা, আজকে আমরা আসলে একটা শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করতে চাই।
শব্দগুচ্ছ, সেটা কি?
আসলে এই শব্দের সঙ্গে সম্পৃক্ত, এই শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটা শব্দ নিয়ে আমরা গত সপ্তাহে কিন্তু আলোচনা করেছিলাম।
হ্যাঁ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সেনেট।
হ্যাঁ, তো সেটা যেহেতু তোমার মনে আছে সেটা খুব ভালো কথা। আজকে আমরা কিন্তু আলোচনা করব এই সেনেটের সঙ্গেই কিন্তু সম্পর্কযুক্ত একটি শব্দ নিয়ে।
আচ্ছা, তাহলে কি সেটা কংগ্রেস হতে পারে?
তুমি অনেকখানি কাছাকাছি পৌঁছেছ, কিন্তু আজকের আলোচ্য বিষয় ঠিক কংগ্রেস নয়, কংগ্রেসেরই একটি অংশ বলতে পারো।
কিন্তু সেনেটও তো মানে কংগ্রেসেরই অংশ।
তা ঠিক, কংগ্রেসের আরো একটি অংশ আছে তো, মনে পড়ছে কি?
হ্যাঁ, আপনি বলেছিলেন গত সপ্তাহে, আমি না ভুলে গেছি।
এটি হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, বা যাকে বাংলায় আমরা প্রতিনিধি পরিষদ বলে থাকি।
এখন মনে পড়ছে আপনি গত সপ্তাহে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের আইন পরিষদে দুটি কক্ষ রয়েছে, একটি হচ্ছে সেনেট এবং আরেকটি হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। তবে পুরো বিষয়টি আমার কাছে কিন্তু এখনো পরিষ্কার নয়।
তাহলে সাবরিনা, এসো শোনা যাক এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সম্পর্কে কিছু কথা।
The House of Representatives is made up of 435 elected members. The number of representatives each state has depends on the number of people in the state.
Often, this group of lawmakers is called simply the House.
এখানে তো একথা পরিষ্কারভাবে বলা হয়েছে যে 435 জন সদস্যকে নিয়ে, নির্বাচিত সদস্যকে নিয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ গঠিত হয়ে থাকে।
তাহলে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্য সংখ্যা যেটা তুমি বললে 435 জন, সেটা নির্ধারিত হয় কিভাবে?
সেটা আমার কাছে ঠিক পরিষ্কার হয়নি।
ওই যে বললো ওখানে যে এই সংখ্যাটি আসলে নির্ভর করছে প্রতিটি রাজ্যের মোট জনসংখ্যার উপর।
আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে যেসব রাজ্যের জনসংখ্যা যত বেশি তারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর তেমন সদস্য পদ পাবেন।
হ্যাঁ, সেই সংখ্যক সেই অনুপাতে সদস্য,
সেই অনুপাতে
পাবে। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর কাজও কিন্তু হচ্ছে ওই সেনেটের মতোই অনেকটা আইন প্রণয়ন করা এবং আইন অনুমোদন করা। কোনো প্রস্তাবই আসলে আইনে পরিণত হয় না যদি না তা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা যাকে আমরা প্রতিনিধি পরিষদ বলছি সেখানে এর সংখ্যাগরিষ্ঠতায় এবং সঙ্গে সঙ্গে সেনেটের চলে আসে, সেনেটেরও সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। আরও একটা কথা কি লক্ষ্য করেছো সাবরিনা তুমি?
কোন ব্যাপারটা?
এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যাকে আমরা বলছি একে সংক্ষেপে কিন্তু হাউসও বলা হয়।
আচ্ছা,
হ্যাঁ, তাহলে এখন থেকে যখন এই শব্দটি অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ শুনবে তখন, কিংবা হাউস এই শব্দটি শুনবে তখন জানবে যে নিউজ ওয়ার্ডে এর মানেটা আসলে কি।
হ্যাঁ, একদম পরিষ্কার হয়েছে।
এবার তাহলে শোনা যাক এই সম্পর্কে আরো কিছু কথা।
In the United States, federal laws are made by the Congress. Listen to this story about two bills.
এখানে তো বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের আইনগুলো কংগ্রেসে প্রণয়ন করা হয়, আর এখানে আবার দুটো বিল সম্পর্কে একটি খবর শোনার কথা বলা হচ্ছিল।
হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো।
তবে এখানে যে বলল ফেডারা, ওই ফেডারাল শব্দটার সঠিক মানেটা আমি ঠিক বুঝতে পারছি না।
আচ্ছা, ফেডারাল মানে হচ্ছে কেন্দ্রীয়, আর ওই বাক্যে তাই বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনগুলো কংগ্রেস তৈরি করে থাকে। আচ্ছা সাবরিনা, তুমি কি বিল এই শব্দটার মানে বুঝেছো?
হ্যাঁ, বিল মানে তো বেশ সহজ না? ওই যে আমরা যখন দোকানপাটে কোনো কিছু কিনি, হ্যাঁ, তখন তো আমাদেরকে একরকম রসিদ দেওয়া হয়, বা টাকা চাওয়ার সময় যে যে কাগজপত্র দেওয়া হয়, যেমন হোটেলে আমরা বিল নেই খাবার পরে।
আসলে তোমার কথাটা ভুল নয়, কিন্তু এক্ষেত্রে বিলের অর্থ সেই বিল নয়।
আচ্ছা,
সংসদীয় পরিভাষায় বিল মানে হচ্ছে প্রস্তাব। আর তাই যখন বলছে যে লিসন টু দিস স্টোরি অ্যাবাউট টু বিলস, তার মানে হচ্ছে এখন এই দুটি প্রস্তাব সম্পর্কে খবর শুনুন। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে খবরকে এখানে আবার স্টোরিও বলা হচ্ছে।
হ্যাঁ, সেটা আমি লক্ষ্য করেছি, কিন্তু স্টোরি মানে তো হচ্ছে গল্প বা কাহিনী।
ঠিক বলেছো সাবরিনা, প্রচলিত অর্থে সাধারণভাবে স্টোরি মানে অবশ্যই গল্প বা কাহিনী, কিন্তু ইংরেজিতে নিউজ স্টোরি বলেও কিন্তু একটা কথা আছে, যার সহজ অর্থ খবর বা সংবাদ। আর খবরের ঘটনা বলতে পারো, সংবাদের ঘটনা বলতে পারো, এগুলোকে কিন্তু স্টোরি বলা হয়।
আচ্ছা, বিষয়টা এখন স্পষ্ট হয়েছে।
এবার তাহলে সাবরিনা, এসো শোনা যাক সেই দুটি বিল বা প্রস্তাব সম্পর্কে এই বাক্যগুলো।
Even if the immigration bill passes in the Senate, lawmakers in the House of Representatives are considering their own reforms. Agriculture also is a focus this week as the Senate prepares to vote on the farm bill. The House is expected to take up the package later this month.
কি সাবরিনা, কিছু বুঝতে পারলে?
হ্যাঁ বুঝেছি, তবে কয়েকটা শব্দ নিয়ে আমার একটু খটকা লাগছে।
কোন শব্দগুলো বলো তো?
সেগুলো হচ্ছে যেমন ধরুন ইমিগ্রেশন, রিফর্মস, এই শব্দগুলো।
আচ্ছা, ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, আর রিফর্মস মানে হচ্ছে সংস্কার। এবার তাহলে পুরো বাক্যটা বলো তো।
হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে এই খবরে বলা হচ্ছে অভিবাসন প্রস্তাবটি সেনেটে পাশ হলেও প্রতিনিধি পরিষদে আইন প্রণেতারা নিজেদের সংস্কারের কথা ভাবছেন।
বাহ, একদম ঠিক বলেছ। আর পরের বাক্যটি কি খেয়াল করেছ?
হ্যাঁ, আমার মনে হয় এখানে আরেকটা প্রস্তাব সম্পর্কে বলা হচ্ছিল, সেটা ছিল কৃষি সম্পর্কিত প্রস্তাব। সেখানে বলা হচ্ছে যে সংসদে এই সপ্তাহে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষি, কারণ সেনেট খামার বিষয়ক প্রস্তাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
হ্যাঁ, একদম ঠিকই বলেছো। এবং আরও তারা বলছে যে দ্য হাউস ইজ এক্সপেক্টেড টু টেক আপ দ্য প্যাকেজ লেটার দিস ইভনিং।
হ্যাঁ, তার মানে হচ্ছে হাউস এই প্যাকেজ নিয়ে এ মাসের শেষের দিকে আলোচনায় বসবে।
এখানে প্যাকেজ মানে বুঝেছ তো?
এর মানে আমার মনে হয় এখানে দুটি প্রস্তাবকে একসাথে করে বলা হচ্ছে, অভিবাসন এবং কৃষি বিষয়ক প্রস্তাব।
বাহ সাবরিনা, তুমি একদম ঠিক বলেছ। তবে এবার তো আমাদের এই আয়োজন থেকে উঠতে হচ্ছে, আর যাবার আগে সবাইকে জানিয়ে দিই, হয়তো আপনারা এর মধ্যে জানেনও যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকে দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
নিউজ ওয়ার্ডের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
চীন সরকার বেজিং এর তিয়ানানমেন স্কোয়ারে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের উপর যে নির্মম দমন অভিযান চালায় তার 30 বছর পেরিয়ে গেছে। ছাত্র, শ্রমিক এবং সরকারি কর্মচারী সহ গণতন্ত্রকামী প্রতিবাদকারীরা রাজনৈতিক পরিবর্তন, দুর্নীতির অবসান এবং মৌলিক মানবাধিকারের প্রতি মর্যাদা প্রদর্শনের দাবি জানাতে রাজধানী শহরে সমবেত হয়েছিলেন সেদিন। আমরা জানি না সেই হিংসাত্মক সংঘর্ষে কতজন নিহত হন। তার পরপরই প্রতিবাদে অংশগ্রহণকারীদের ধরপাকড় করা হয়। চীনা কর্তৃপক্ষ ওই ঘটনা সম্পর্কে যে কোনো আলোচনার উপর কড়াকড়ি আরোপ করে এবং চীনে যাতে ওই ঘটনার কোনোই বার্ষিকী পালন না করা হয় তা নিশ্চিত করে চীনের সরকারি ইতিহাস থেকে সেই ঘটনা মুছে ফেলার চেষ্টা করেন। তবে 1989 সালের জুন মাসে সেই হিংসাত্মক দিনগুলিতে কি ঘটেছিল বিশ্ব তা স্মরণ করে। বেজিংয়ের এক হোটেল থেকে এক তরুণকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি যেভাবে চীনের সশস্ত্র বাহিনীর ট্যাঙ্কের সামনে রুখে দাঁড়িয়েছিলেন, তিয়ানানম্যান স্কোয়ারে বীরত্বের এক চিত্র, সেই ঐতিহাসিক ছবিটি বিশ্ববাসী মনে রেখেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম দপ্তরের উপসহকারী মন্ত্রী স্কট বাসবি প্রতিবাদকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন,
We salute the heroes of the Chinese people who bravely stood up 30 years ago in Tiananmen Square to demand their rights. Their courage has served as an inspiration to future generations calling for freedom and democracy in China and around the world.
তিনি বলেন, আমরা চীনের জনগণের মহানায়কদের অভিবাদন জানাই যারা 30 বছর আগে তিয়ানানম্যান স্কোয়ারে তাদের অধিকারের দাবিতে বীরের মতো রুখে দাঁড়িয়েছিলেন। তাদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্ম যারা চীন এবং যারা সারা বিশ্বে স্বাধীনতা ও গণতন্ত্রের আহ্বান জানায় তাদের জন্য এক অনুপ্রেরণা। এক সাক্ষাৎকারে মিস্টার বাসবি বলেন, 1989 সাল থেকে চীনের মানবাধিকার পরিস্থিতির কোন উন্নতি হয়নি।
There continue to be severe constraints on freedom of expression, freedom of association, freedom of religion in China. And indeed, in recent years, we think there's been a deterioration in respect for human rights.
তিনি বলেন, চীনে বাক স্বাধীনতা, মেলামেশা করার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার উপর বিধিনিষেধ অব্যাহত রয়েছে এবং আমরা মনে করি যে সাম্প্রতিক বছরগুলোয় মানবাধিকারের ক্ষেত্রে উন্নতির পরিবর্তে অবনতিই হয়েছে। উপসহকারী মন্ত্রী বাসবি চীন সরকারের প্রতি তার কথায়, যারা তাদের মানবাধিকার কার্যকর করতে চায় তাদের মুক্তিদান, যথেচ্ছা ধরপাকড় বন্ধ করার এবং যারা ধর্মীয় ও রাজনৈতিক মতামত পালন করতে চায় তাদেরকে, বিশেষ করে শিনজিয়াং অঞ্চলে তাদের ক্ষেত্রে সন্ত্রাসবাদের অভিযোগ চাপিয়ে দেওয়ার মতো নীতিমালা পরিবর্তন করা উচিত যা ফলপ্রসূ নয়। তিনি বলেন, চীনের নিজস্ব সংবিধানে বলা আছে সকল ক্ষমতা জনগণের। মিস্টার বাসবি আরও বলেন, ইতিহাস প্রমাণ করে যে সরকার যখন তার জনগণের ব্যাপারে সচেতন থাকেন, আইনের শাসনকে মর্যাদা দেন এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখেন তখন সেই জাতি শক্তিশালী হয়।
আপনারা এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আসানুল হক।
ধন্যবাদ সাবরিনা। খেলার খবরে বিশ্বকাপ ক্রিকেটের খবর অত্যন্ত জমে উঠেছে। এবারের বিশ্বকাপ একের পর এক খেলায় নানান রকম ভাবে বিস্মিত হচ্ছেন মানুষ, কারণ আজকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলায় দুর্দান্ত একটা প্রথমে বোলিং দেখলাম আমরা আফগানিস্তানের, এবং আফগানিস্তানের একাই 4টি উইকেট নিয়ে নিলেন নবী মাত্র 30 রান দিয়ে। এই খেলাটি হচ্ছে কার্ডিফে এবং এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 201 রানে অল আউট হয়ে গেছে 36 ওভার 5 বলে। উদ্বোধনী দুই ব্যাটসম্যান করুণারত্নে 30 রান করেন, 45 বল খেলেন, 3টি বাউন্ডারি, এবং পেরেরা আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তিনি করেন 78 রান, 81 বল খেলেছেন এবং 8টি বাউন্ডারি হাঁকিয়েছেন, কিন্তু এরপর আর কোনো ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। 25 রান করেছেন থিরিমানে, এছাড়া বাকিরা অনেকেই 10-এর নিচে রান করেছেন। 201 অত্যন্ত কম সংগ্রহ এবারের বিশ্বকাপে যেরকমটি দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছিল যে আফগানিস্তান খুব সহজে এই খেলা জিতবে, কিন্তু তা হয়নি। আফগানিস্তান এখন ব্যাটিং করছে, 5 উইকেট চলে গেছে আফগানিস্তানের 78 রানে, মাত্র 78 রানে 5 উইকেট চলে গেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে শ্রীলঙ্কা আফগানিস্তানকে খুব সহজে এই খেলায় জিততে দেবে না। আফগানিস্তানের প্রথমেই উদ্বোধনী 2 ব্যাটসম্যান শাহজাদ 7 রান করেছেন এবং হজরতুল্লাহ তিনি করেছেন 30 রান, এবং এখন তারা 5 উইকেটে 80 রান, 17 ওভার 5 বল খেলা হয়েছে। আমরা লন্ডনে এখন যোগাযোগ করার চেষ্টা করছি দিলু খন্দকারের সাথে, যিনি বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলো দেখছেন। দিলু ভাই আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন লন্ডন থেকে। দিলু ভাই, কার্ডিফের মাঠে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কথা বলছি, যে মনে হচ্ছিল শ্রীলঙ্কাকে উড়িয়ে দেবে আফগানিস্তান, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আফগানিস্তান নিজেই চাপের মুখে।
হ্যাঁ, ঠিক তাই, কি শ্রীলঙ্কা 96 চ্যাম্পিয়ন, হয়তো একটু দুঃসময় যাচ্ছে, তাদের স্টার প্লেয়াররা সবাই অবসরে চলে গেছেন, এই জায়গাটা শ্রীলঙ্কার জন্য কঠিন সময়। সব দলেরই এরকম একটা সময় আসে, স্টার প্লেয়াররা চলে যান, পরের প্রজন্ম যতটা অভিজ্ঞ হবে ততটাই তারা আবার পুনঃশক্তিতে ফিরে আসবে। আপনার মতো আমারও মনে হয়েছিল যে আফগানিস্তান মনে সহজে ম্যাচটা বের করে নেবে, কিন্তু শ্রীলঙ্কান বোলিং অ্যাটাক আফগানিস্তানকে টোটালি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এখান থেকে বের হয়ে আসা খুবই দুরূহ ব্যাপার। আমার তো মনে হয় শ্রীলঙ্কা মনে হয় বিশ্বকাপে ফিরে এলো, প্রথম ম্যাচে তারা যেভাবে উড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে, হয়তো এই জয়টা তাদের রিদমটাকে আবার বিশ্বকাপে মঞ্চে নিয়ে আসবে, যেমনটা পাকিস্তান প্রথম ম্যাচে উড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে, ঠিক পরের ম্যাচে ইংল্যান্ডকে হাড্ডাহাড্ডি লড়াই করার পর যে গৌরবময় জয় তুলে নিয়েছে, তাতে কিন্তু বিশ্বকাপ নতুন জ্বালানি পেয়েছে, নতুন একটা উন্মাদনা তৈরি হয়েছে।
নিশ্চয়ই এবারের বিশ্বকাপে কিন্তু আসলে খেলাগুলো প্রথম থেকেই এত বেশি জমে উঠেছে, এবং আজকে আমরা দেখলাম যে আফগানিস্তানের যেই বোলার যাকে নিয়ে বিশ্বকাপের আগে থেকেই অনেক কথাবার্তা হচ্ছিল, নবী 4টি উইকেট নিলেন 30 রান দিয়ে, 9 ওভার বল করেছেন এবং অত্যন্ত ভালো বল করেছেন। রশিদ খান 7 ওভার 5 বল করেছেন, 17 রান, মাত্র 17 রান দিয়েছেন এবং 2টো উইকেট তুলে নিয়েছেন রশিদ খান। মোহাম্মদ নবী, রশিদ খান দুজনেই দুর্দান্ত বল করেছেন, যে কারণে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল 201 রানে, এবং এই মুহূর্তে আফগানিস্তান 5 উইকেটে 82 রান, খেলা যে কোনো দিকে যেতে পারে, যদিও তবে আফগানিস্তান ব্যাকফুটে কিছুটা নিশ্চয়ই। এবং আগামীকাল অত্যন্ত জরুরি 2টো খেলা, ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকা 2টো খেলাতে হেরে এরই মধ্যে বেশ চাপের মুখে, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় পরাজিত করবার পর আগামীকাল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং সে খেলায় আপনি নিজেই উপস্থিত থাকবেন ওভালের মাঠে। খুব সংক্ষেপে দিলু ভাই, আমাদের সময় হাতে খুব কম।
ঠিক তাই, আজ দুদলেরই প্র্যাকটিস সেশনটা ছিল বিকেলের ভাগে, কিন্তু হয়নি, বৃষ্টিতে ভেসে গেছে। এখনো লন্ডনের আকাশে বৃষ্টি পড়ছে, কালো সমূহের সম্ভাবনা রয়েছে। তারপর বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার, তিনি কথা বলেছেন প্রেসের সাথে, তিনি বলেছেন আমাদের দায়িত্বটা খুবই কঠিন, আমরা যদি ওপেনাররা আমি আর তামিম যদি ভালো একটা ফ্লাইং স্টার্ট দিতে পারি, 10 ওভারটা দেখে খেলা দরকার, আমাদের উইকেট রেখে খেলতে হবে, আমরা যদি সুন্দর পেসটা দিতে পারি তাহলে বাংলাদেশ একটা বড় স্কোর করবে, ওরাও চাইবে 10 ওভারে টপ অর্ডারকে উড়িয়ে দিতে। সেদিক থেকে একটা প্রচন্ড লড়াই হবে দু দলের বোলার এবং ব্যাটসম্যানদের মধ্যে, যারা এই লড়াইটা জিতবে তারা ম্যাচটা তাদের পক্ষে থাকবে। অন্যদিকে লেথাম, তিনি কিন্তু প্রেসকে বলেছেন যে তারা সাকিব আল হাসানের জন্য একটা আলাদা পরিকল্পনা করবেন, এবং বাংলাদেশকে খেলাফেলা করার মতো অবস্থায় আননি, সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় তারাও কিন্তু মুখে আছে, এই ম্যাচটার থেকে জয় নিয়ে তারা একটু
ফ্রন্টফুটে চলে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টি ভালো হতে পারে কালকের ম্যাচে, সেটাই হলো দুশ্চিন্তার বিষয়।
নিশ্চয়ই কালকে কথা হবে দিলু ভাই আপনার সাথে, এবং তামিম ইকবালের ব্যাটিং দেখবার জন্য শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ক্রিকেট মোদিরাও অপেক্ষা করছেন। প্রথম খেলায় তিনি খুব বেশি রান করতে পারেননি। এই ছিল খেলার খবর।
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ব্রিটেনের সঙ্গে বিস্ময়কর এক বাণিজ্যিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মেয়ের সঙ্গে আলোচনার পর ট্রাম্প লন্ডনে সাংবাদিকদের কাছে ওই বক্তব্য রাখেন। মে দুই মাসের দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন, কিন্তু স্বীকার করেন যে জলবায়ু পরিবর্তন এবং ইরান বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য আছে। ট্রাম্প এবং মে যখন যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, তখন হাজার হাজার প্রতিবাদকারী লন্ডনের সর্বত্র বিক্ষোভ প্রদর্শন করছিল। বিক্ষোভকারীরা ব্যানার হাতে ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্ছিল। 30 বছর আগে বেজিংয়ের তিয়ানমান স্কোয়ারে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চীনা ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে এবং মারাত্মক অচল অবস্থার সৃষ্টি হয়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সেই চীনা ছাত্রছাত্রীদের প্রতি অভিবাদন জানানোর জন্য চীন পম্পিওর তীব্র সমালোচনা করে। সোমবার পম্পিও বলেছেন ওই শিক্ষার্থীরা হচ্ছে চীনা জনগণের বীর পুরুষ। গত 100 বছর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেস নারীর ভোটাধিকার নিশ্চিত করে সংবিধান সংশোধন করেন। বহু দশকের প্রচেষ্টার পর নারীরা ওই অধিকার পান। নারীদের ওই আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছে। আমেরিকার সংবিধানে 29তম সংশোধনী অনুমোদন হয় প্রথম 1919 সালের মে মাসে প্রতিনিধি পরিষদে, এবং 4 জুন তা অনুমোদিত হয় সেনেটে। তার পরের বছর সব রাজ্যে তার চূড়ান্ত অনুসমর্থন হয়। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক অনুষ্ঠানে বলেন, নারীরা এই অধিকার অর্জনের লক্ষ্যে অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করেনি, তারা পরিবর্তনের জন্য কাজ করেছে। সুদানের ক্ষমতাসীন সামরিক পরিষদ বলেছে তারা বেসামরিক বিক্ষোভকারীদের সঙ্গে আগেকার চুক্তি বাতিল করে দিয়েছে। এর আগে সোমবার খার্তুমের অবস্থান ধর্মঘটের স্থানে নিরাপত্তা বাহিনী হামলা চালায় এবং তাতে অন্তত 35 জন প্রাণ হারায়। জেনারেল আব্দেল ফাতা আল বোরহান মঙ্গলবার ঘোষণা করেন যে অবিলম্বে নতুন সরকার গঠন করা হবে, নির্বাচন হবে আগামী 9 মাস। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহে মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 5% শুল্ক বসানোর সম্ভাবনা না হওয়ার চাইতে হওয়াটাই বেশি। লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প ওই বক্তব্য রাখেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মেয়ের সঙ্গে তিনি যৌথ সংবাদ সম্মেলন করেন। ওদিকে শুল্ক এবং অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে ওয়াশিংটনে আমেরিকান ও মেক্সিকান কর্মকর্তারা এখন আলোচনা চালাচ্ছেন। ব্রিটেনে যাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মেক্সিকো যদি মধ্য আমেরিকা থেকে আগত অভিবাসন প্রত্যাশীদের সীমান্তে পৌঁছানোর বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে শুল্ক বসানোর যে হুমকি তিনি দিয়েছেন তা তিনি বলবৎ করবেন।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের ফেসবুক লাইভের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জানা ফেরোজ, আমাদের প্রকৌশলী ছিলেন সাওগাং চাং। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আবারও আমাদের আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন,
শুভরাত্রি, ঈদ মোবারক।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।